السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد وآله وأصحابه ومن والاه. أما بعد، فأقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تلمزوا أنفسكم، ويقول الله سبحانه وتعالى والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদী মুসলমান ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমাদানের একদম দ্বার প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি। এই অবস্থায় আমাদেরকে রমাদানের প্রিপারেশন, রমাদানের জন্য আমাদের প্রত্যেকের প্রস্তুতি গ্রহণ করা, এটা হলো আমাদের জন্য অতীব জরুরি হয়ে পড়েছে। আগামী সপ্তাহে, আজকের এই দিনে হয়তোবা একটি রমাদানের একটি রোজা অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে পর্যন্ত ভালো রাখুন। আমরা সুস্থতার সাথে যেন রমাদান, মাহে রমাদানের সমস্ত ইবাদত বন্দেগীগুলো যথাযথ আদায় করতে পারি, সে তৌফিক যেন রব্বুল আলমিন আমাদেরকে দান করেন। দেখুন, রমাদানের ভিতরে এবং রমাদানের আগে আমাদেরকে কিছু গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, এটা হলো জরুরি। দেখুন, সূরাতুল হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন জাতিদেরকে সম্বোধন করে ছয়টি মারাত্মক কবিরা গুনার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। যেই কবিরা গুনাগুলো সচরাচর মানুষ দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে নিয়েছে, অথচ মানুষ বুঝতেও পারে না যে তিনি কবিরা গুনায় লিপ্ত হয়ে গেছেন। সেই কবিরা গুনাগুলো যদি আমরা চর্চা করতে থাকি, তাহলে আমাদের রমাদানের সিয়াম সাধনার যে সার্থকতা আছে, সিয়াম সাধনার যে উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা চরমভাবে ব্যাহত হবে, চরমভাবে এটা লঙ্ঘিত হবে। এই জন্য সেই গুনাগুলার থেকে আমাদের বেঁচে থাকা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে, তিনি বলেন, ইন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন। হে ইমানদারগণ, তোমরা এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের বিরুদ্ধে যেন লায়াসখার, ঠাট্টা মজাক, উপহাস, বিদ্রুপ এগুলো যেন না করো। উপহাস করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। দেখুন, এমনি ঠাট্টা মজাক করা, কাউকে ছোট না করার জন্য, একটু মনের উৎফুল্লতার জন্য উপহাস করা, ঠাট্টা মজাক করে, এটা নিষেধ না। বরং কাউকে হে প্রতিপন্ন করা, অপমানিত করা, অপদস্ত করা, নিজের হীন স্বার্থ উদ্ধার করার জন্য যদি আমরা একজন আরেকজনের সমালোচনা করি, একজন আরেকজনকে যদি উপহার করি, তাহলে এটাকে হারাম করা হয়েছে। আসা আইয়াকুনু খাইরাম মিনহুম, হতে পারে যাকে নিয়ে তোমরা উপহাস করছো তিনি তোমার চেয়ে আল্লাহর কাছে অনেক প্রিয়। হজরত বেলালকে নিয়ে উপহাস করেছে, সলমান এ ফারেসি, সোহাইল এ রুমিকে নিয়ে উপহাস করেছে, অথচ তারা আল্লাহর কাছে কত প্রিয়। ওয়ালা নিসা উম্মিন নিসা ইন আসা ইন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, আর কোন নারীও যেন অন্য নারীকে নিয়ে উপহাস না করে। আসা ইন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে যাকে নিয়ে তোমরা উপহাস করছো তিনি তোমাদের চেয়ে উত্তম। এরপরে দুই নম্বর যে জিনিসটি হারাম করা হয়েছে সেটি হল ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করো না। দোষ করেনি, অপরাধ করেনি, তাকে তোমরা অপরাধ বানিয়ে সমাজে তাকে অপমান অপদস্ত করো না, তাকে হে প্রতিপন্ন করো না, তার বংশমর্যাদা নষ্ট করো না, তার সামাজিক মর্যাদাকে ভুলুণ্ঠিত করো না, তার সুন্দর ক্যারিয়ারে তোমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করো না। অপরাধ করেনি, তাকে অপরাধী তোমরা বানিও না। এটি হলো দুই নম্বর। তিন নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তানাবাসু বিল আলকাব, কাউকে তোমরা খারাপ নামে মন্দ নামে তোমরা ডেকো না। দেখুন আমরা সচরাচর বহু খারাপ নামে মানুষকে ডাকি। এরপরে আল্লাহ পাক বলবি ইসাল ইসমাল ফুসুক বাদাল ইমান, ইমান গ্রহণ করার কাজ পরে, বিশ্বাস স্থাপন করার কাজে পরে মন্দ নামে ডাকা তারা কত সেটি না কতই বড় অপরাধ। অমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন, যারা নাকি তৌবা না করবে আমি আল্লাহর এই বিধান শুনে তারা জালেম বলে আল্লাহর কাছে বিবেচিত হবে। এরপরে আল্লাহ পাক বলতে ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, হে মোমেনরা তোমরা অনেক কুধারণার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, বরং হল যন্নাল মুমিনিন খায়রান, মোমেনদের প্রতি সুধারণা রাখো, কখনো কুধারণা তোমরা রেখো না। আসলে কুধারণা মানুষের অনেক সময় বেশিরভাগ সময় এটি হয়ে যায়, যারা কুধারণা করে তারা নিজেদের আখলাক নিজেদের ক্যারেক্টার নিজেদের চরিত্রকে যাচাই করে নিজেদের চরিত্রটাকে আয়না বানিয়ে অন্যের চরিত্রটাকে তারা দেখার চেষ্টা করে। এখন নিজের চরিত্র হলো খারাপ, এই জন্য সব মানুষকে খারাপ মনে করে। এক পুকুরে শেষ রাতে চারজন গোসল করতে গিয়েছে, একজন সারা রাত তাহাজ্জুদ পড়েছে, তিনি গোসল করছেন, আরেকজন চুরি করেছেন, আরেকজন ডাকাতি করেছে, আরেকজন জিনা করেছে। যিনি তাহাজ্জুদ পড়েছেন তিনি মনে করছেন যে ওনারা বুঝি আমার চেয়ে বেশি নামাজ পড়েছেন, ডাকাত মনে করছে যে তারা বুঝি আমাদের চেয়ে বেশি মাল কামিয়েছে, চোর মনে করছে আমার চেয়ে মনে হয় বেশি সম্পদ আজকে চুরি করতে পেরেছে, জেনাকারী মনে করছে যে আমি হয়তো বা একজনের সাথে জুনা করেছি সে বুঝি কয়েকজনের সাথে জেনা করেছে। তো প্রত্যেকে নিজ নিজ ধারণা অনুযায়ী অন্যকে যাচাই করার চেষ্টা অপপ্রয়াস চালায়। ইন্না বাদা যন্নি ইসমুন, অনেক ধারণা আছে যেটা নাকি মারাত্মক কবিরা গুনাহ। একজন মানুষ অপরাধ করেনি তাকে তার প্রতি খারাপ ধারণা রাখা কুধারণা রাখা এটি হল কবিরা গুনাহ। ওয়ালা তাজাসসু, এবং তোমরা কারো গোপনীয়তা সন্ধান করার চেষ্টা করো না। একটি মানুষের একদম ভিতরে ঢুকে তাকে অপমান অপদস্ত করার জন্য সব কিছু বের করে নিয়ে আসার চেষ্টা করো না। হ্যাঁ, ইনভেস্টিগেশনের জন্য যদি হয় কোনো অপরাধী অপরাধ করেছে সেটি ইনভেস্টিগেশন করতে হবে, সেখানে এটি দোষনীয় না, কিন্তু তোমরা নিজেরা সামাজিকভাবে এটি করো না, একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করার জন্য অপমান অপদস্ত করার জন্য। ওয়ালা ইয়াগতাব্বা'দুকুম বা'দা, আর তোমরা একজন আরেকজনের গীবত এবং পরনিন্দা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মাঝে কেউ কি এর কথা পছন্দ করবে নিজের মৃত ভাইয়ের মাংস চিবিয়ে খাবে, ফাকারিহতুমু, অবশ্যই তোমরা এটিকে অপছন্দ করবে। তাহলে গীবতের পাপকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ভাইয়ের মাংস চিবিয়ে খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। মৃত ভাইয়ের মাংস যে চিবিয়ে খাবে মৃত মানুষের কিছুই হবে না, তার আর ব্যথা লাগবে না, তার তো জীবনই নাই, কিন্তু যে চিবিয়ে খেলো তার নিচুতা ফুটে উঠবে যে দেখো এটা হলো আদমখোর, মানুষখোর, মানুষের গোস্ত চিবিয়ে খায়, মরা মানুষের গোস্ত চিবিয়ে খায়, তাও তার আপন ভাইয়ের গোস্তকে চিবিয়ে খায়, কত বড় নিচু মানুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন গীবতকারীকে গীবতের গুণা আগের গুণাগুলার চেয়ে মারাত্মক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তুলে ধরেছেন। এই জন্য রমাদান আসছে, আমরা সর্বপ্রথম আমাদের জবানকে হলো হেফাজত করব। জবানকে যদি হেফাজত না করতে পারি আমরা নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারব না গুনাহ থেকে। আমরা রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে যে মুত্তাকি হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন প্রেসক্রিপশন দিয়েছেন সেই প্রেসক্রিপশন আমরা আমল করতে সক্ষম হব না। দেখুন আজকে গীবত করা, পরনিন্দা করা, অন্যের উপর অপবাদ দেওয়া, অন্যের গীবত শিকায়ত করা, চগলখড়ি করা, এগুলো আমাদের রান্দে রান্দে ঢুকে গেছে, আমাদের এগুলো অভ্যাসে পরিণত হয়ে গেছে। গীবত করা যেমন পাপ, গীবত শোনাটাও তেমনি হল পাপ। অপবাদ দেওয়া যেমন আল্লাহর কাছে মারাত্মক পাপ, অপবাদ শোনাটাও হল তেমনি হল পাপ। কোন ব্যক্তি যদি কোনো সতীসাধ্য সতীসাধ্যী নারীর উপর বা পুরুষের উপরে যদি অপবাদ দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরে 4 নম্বর আয়াতে তার শাস্তি বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলছে, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সতীসাধ্যী নারীর উপরে অথবা পুরুষের উপরে যখন ইয়ারমুন অপবাদ আরোপ করল, বিশেষ করে জিনা ব্যভিচারের অপবাদ আরোপ করল, সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, এরপরে এই অপকর্মের উপর 4 সাক্ষী উপস্থিত করতে পারল না, 3 সাক্ষী উপস্থিত হয়ে বলল যে হ্যাঁ, আমরা স্বচক্ষে তাতে অপবাদ অপকর্ম করতে দেখেছি, চতুর্থ সাক্ষী বলল যে আমি দেখেছি কিন্তু আফসা আফসা, আমি বলতে পারব না ঠিক মতো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 জনকে অপবাদকারী হিসাবে তাদের উপর আল্লাহ পাকের শাস্তির বিধান প্রয়োগ হবে। কি বিধান? ফাজলিদুহুম সামানিনা জালদা, এই অপবাদকারীদের প্রত্যেককে 80টি তাদের চাবুক মারো, ব্যত্রাঘাত করো, তাদের পিঠের চামড়াকে তুলে ফেলো ব্যত্রাঘাত করে, 80টি ব্যত্রাঘাত, 10টা 20টা নয়, এটি 100। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, আর মৃত্যু পর্যন্ত তাদের সাক্ষী তোমরা গ্রহণ করো না। তারা যদি মামলা মোকদ্দমায় কোর কোথাও গিয়ে যদি আদালতে সাক্ষী দিতে চায়, বিচার ব্যবস্থায় সাক্ষী দিতে চায়, তাদের সাক্ষী তোমরা গ্রহণ করো না। আরো কি, ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক, এরা হলো নাফরমান, এরা হলো অপরাধী। তাহলে দুনিয়ার শাস্তি হলো 80টা ব্যত্রাঘাত, আর শাস্তি তাদের দ্বিতীয় শাস্তি হলো তাদের সাক্ষী গ্রহণ না করা, তারা সমাজের মাঝে একটা নিকৃষ্টতম কীট হয়ে থাকবে, নিকৃষ্ট জানোয়ার হয়ে থাকবে, তারা তাদের কোনো সামাজিক মূল্যায়ন থাকবে না, তাদের কোনো সাক্ষী গ্রহণ করা হবে না, তাদের কথা কোথাও নেওয়া হবে না। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, আর এরা হলো নাফরমান, নাফরমান বলে বিবেচিত হবে। এই 3টি শাস্তি, নাফরমান এর শাস্তি দুনিয়াতেও, এর সম্পর্ক হলো আখেরাতেও, আখেরাতে নাফরমান হিসাবে উঠবে। দেখুন, আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে একটি কথা আজকে আমি রমাদানের আগে তুলে ধরছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মহাপাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। সেটি হল বাংলাদেশের একটি আলোচিত ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনার পক্ষে বিপক্ষে বহু মানুষের বহু মন্তব্য এবং বাংলাদেশের যেন সাবজেক্ট এটা হয়ে গিয়েছে। এখানেও যেখানে যাই সেখানে দেখে একই কথা, একই আলোচনা। আমাদের মতো হুজুর দেখলে আরো ক্রিটিসাইজ করে অনেকে হলো, আরো হলো আমাদেরকে হে প্রতিপন্ন করে ঠেস মেরে কথা বলার চেষ্টা করে, সেটা আপনারা প্রত্যেকেই জেনেছেন। আল্লাহ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, যিনি নাকি উপমহাদেশের একজন প্রখ্যাত হাদিস বিশারদ এবং বুখারী শরীফের সর্বপ্রথম বঙ্গানুবাদ যিনি করেছেন, শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই, সেই শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইর সুযোগ্য সন্তান, বিশিষ্ট আলেমে দিন, 25 বৎসর হল হাদিসের দর্শ তিনি দিয়েছেন, হাজার হাজার ছাত্র, যার বাতিলের সামনে কখনো মাথা নত করেন না, তাকে কোনো টাকা পয়সা দিয়েও কেনা যায় না, সত্য কথা বলতে পৃথিবীর কাউকে পরোয়া করেন না, ভয় করেন না, তার উপরে যে একটি মারাত্মক অপবাদ দেওয়া হয়েছে এবং বহু হলুদ সাংবাদিক এবং অনেক রাজনৈতিক নেতারা একদম টপ টু বটম পর্যন্ত এই অপরাধে জড়িয়ে পড়েছে। এটা আপনাদের কাছে বড় বিস্ময় লেগেছে, কিন্তু আমার কাছে সামান্যতম বিস্ময়ও লাগেনি। এই ধরনের আলেমদের উপরে শুধু নয়, নবীদের উপরে ধরনের অপবাদ আসছে। মিস্টার কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে নবুয়তের ভাগ চেয়েছিল, তে নবুয়ত তো এটা হলো ভাগ দেওয়ার জিনিস নয়। নবুয়ত এটা কোনো কেউ কাউকে নবী বানাতে পারে না, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নবুয়ত দান করেন তিনিই কেবল নবী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন। কারণ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর অগ্নি শর্মা হয়ে গেল। দেখুন, আপনারা ব্যাপারটাকে নেগেটিভ ভাববেন না। আমি বাংলাদেশে খুব অল্প সময় ধরেন লেখাপড়া শেষ করে আমার থাকার সুযোগ হয়নি। আমি বাইরে পড়াশোনা করেছি, বাইরে আজকে আমার প্রায় 21 বৎসর হলো আমি দেশের বাইরে আছি। এই জন্য বাংলাদেশি কোনো পলিটিক্সের সাথে আমি বুঝিও না, পলিটিক্সের কোনো সদস্যও আমি না, এবং বাংলাদেশের এই নোংরা পলিটিক্স আমার পছন্দও না। কিন্তু কিছু জিনিস আছে যেটা বিবেকবান মানুষ হিসাবে, একজন দিনী এলেমের স্টুডেন্ট হিসাবে, আল্লাহ পাক তো আমাদেরকেও কিছু বিবেক দিয়েছেন, এবং কিছু বিবেক যখন দিয়েছেন কিছু হক কথা বলা এটা হলো আমাদেরও নৈতিক কর্তব্য। সেই হেতু বলবো এটাকে আসলে কাউকে হে প্রতিপন্ন করার জন্য না, বা কারো দালালি করার জন্য না, শুধুমাত্র সত্য কথাটি উপস্থাপন করে দেওয়ার জন্য আপনাদেরকে আজকে কিছু কথা বলব। যে এই ধরনের ষড়যন্ত্র এবং এই ধরনের অধ্যায় রচিত হয়েছে যুগ যুগ ধরে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যখন নবুয়তের ভাগ চেয়েছিল না পেয়ে, কারণ তার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করেছে, তার মাঝে একটি উল্লেখযোগ্য স্মরণীয় ষড়যন্ত্র ছিল যেটি আল্লাহ রব্বুল আলামিন কঠিনভাবে মানচাল করে দিয়েছেন। অমাকারু অমাকারাল্লাহ, তারাও ষড়যন্ত্র করল, আল্লাহ ষড়যন্ত্রকে নস্যাত করে দেন। কোন ষড়যন্ত্র বেশিক্ষণ টেকে না। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ভরা মজলিসে তিনি বয়ান করছেন, এক গর্ভবতী মহিলা তাকে প্রচুর অজস্র টাকা পয়সা দিয়ে রেডি করে তাকে প্রস্তুত করেছে যে তুমি মুসা যখন বক্তৃতা করবে লোকজনের সামনে, যে তুমি দাঁড়িয়ে যে বলবে যে দেখো তোমরা কার কথা শোনো, এই ব্যক্তির কথা শুনছ, তোমরা এর চরিত্র সম্পর্কে জানো, দেখো আমার পেটে যে বাচ্চা আছে এই অবৈধ সন্তান এই মুসার দ্বারা হয়েছে। অপবাদটা কার উপর দিলেন? সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কথোকপনের সৌভাগ্য দান করেছেন, যার উপর একটি স্বতন্ত্র কিতাব নাজিল করেছেন, এমন একজন নবীর উপরে এই অপবাদ দেওয়া হল। মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম জালালি তবিত এসে গেলেন, মহিলাকে এমন এক ধমক দিলেন, ধমকে মহিলার 32 বাঁধন খুলে গেল। শেষ পর্যন্ত মহিলা সত্য কথা বলতে বাধ্য হয়ে গেল যে আসলে আমি তো আসি নাই, আমাকে পাঠানো হয়েছে এই ধরনের ষড়যন্ত্র করে টাকা পয়সা দিয়ে, কারণ আমাকে পাঠিয়েছে। তার ষড়যন্ত্র সফল হয়নি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যে অপবাদ দেওয়া হয়েছিল, সেই অপবাদ রহিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুন নূরে 10টি আয়াত রাব্বুল আলামিন নাজিল করেছেন। সূরাতুন নূরের 11 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সে ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা কি ছিল? বনী মুস্তালিকের যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যে কোনো যুদ্ধে যেতেন, যাওয়ার আগ দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বিবিদেরকে সাথে নিয়ে যেতেন। এখন কোন বিবিকে সাথে নিবেন এই যুদ্ধে, সেই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি লটারি করতেন, লটারিতে যার নাম উঠতেন সেই বিবিকে সাথে নিয়ে যেতেন। এটি হল নবী আলাইহিসসালামের অন্যতম আদর্শ ছিল, বিবিদেরকে সাথে নিয়ে যাওয়া, বিবিদেরকে সান্নিধ্য রাখা। এখন আজকে বহু অজ্ঞ মানুষেরা তারা প্রশ্ন তুলেছে, মাওলানা মামুনুল হক সাহেব হুজুর হয়ে রিসোর্টে কেন গেল? এমনকি সেখানের লোকাল এমপি সাহেবও বলছে যে হুজুরদেরকে আমরা খুব সম্মান করি, হুজুররা এসব জায়গায় আসবে কেন? এটা একটা কথা হলো, এটা একটা বাস্তব কথা হলো? হুজুরদের শখ নাই, হুজুরদের বোর শখ নাই? আর হুজুর হলে কি রিসোর্টে যাওয়া যাবে না? তাহলে হজে যে আপনার কেন ফাইভ স্টার হোটেল খোঁজেন, ওখানে কেন থাকেন? তারপর এখানে আপনারা ভ্যাকেশনে কেন যান? আপনারা বিভিন্ন রিসোর্টে যান না, ভ্যাকেশন করে আসেন, কেউ কেউ ক্যাম্পেনে যান, এটা দোষের কি আছে? শুধু অহুজুরদের জন্য জায়েজ আর হুজুরদের জন্য হারাম, এই মানসিকতা আমাদের চেঞ্জ করতে হবে। একটি মানুষের হলো ভ্যাকেশন প্রয়োজন। দেখুন আমার নিজের কথা বলেন, আমি যত হোটেলে থাকি, আপনারা অনেক মানুষ এত হোটেলে থাকেন না, এটা আমার জীবনের হবি, ফ্যামিলি নিয়ে ভ্যাকেশনে যাওয়া, হোটেলে থাকা, রিসোর্টে থাকা, এটা আমার জীবনের হবি। বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়া, বিবিজানের সাথে একটু আনন্দ ঘন পরিবেশ কাটানো, আমি লজ্জাহীনভাবে আপনাদেরকে বলছি, আমার বিয়ের পরে যখন বিয়ে করেছিলাম ক্যালিফোর্নিয়ার অক্সনেডে, প্যাসিফিকের উপরে পানির উপরে হোটেলে আমি থেকেছিলাম, আমাদের ফুল সজ্জার রাত হয়েছিল সেই রিসোর্টে, এখানে কিসের দোষে, দোষের কি আছে? একটি মানুষ ভ্যাকেশনে তো যেতেই পারে, হুজুর মানুষ হলে আর কিছু করা যাবে না। হুজুর মানুষের জন্য কোনো, দেখেন এক মসজিদের যে প্রেসিডেন্ট, সে সুদ দিয়ে 90,000 টাকা দিয়ে গাড়ি কিনেছে, আর ইমাম সাহেব বহু কষ্ট করে জোগাড় কিছু পয়সা জোগাড় করে 40,000 টাকা দিয়ে গাড়ি কিনেছে। এখন সেই প্রেসিডেন্ট সাহেব আমাকে এসে বলতেছে, দেখেন এগুলো কি হুজুর, এদের মধ্যে দিন ধর্ম আছে? এত টাকা দিয়ে গাড়ি কেনে হুজুর মানুষ? আমি বললাম, মিয়া আপনি কত টাকা দিয়ে কিনেছেন, আপনার লেখাপড়ার যোগ্যতা কতটুকু, আর আপনার হুজুরের লেখাপড়ার যোগ্যতাটা কি, সামাজিক মর্যাদা আপনি কতটুকু আর উনি কতটুকু? আপনার জন্য 90,000 টাকার সুদের গাড়ি বৈধ, আর হুজুরের জন্য হালাল পয়সার 40,000 টাকার গাড়ি অবৈধ হয়ে যায়। এই মানসিকতা আমাদের চেঞ্জ করা লাগবে। একটি মানুষ, দেখেন ইউএস প্রেসিডেন্ট, যারা ইউএসএ থাকেন ভালো করে জানেন, কাজ করতে করতে টায়ার্ড হয়ে যায়, টায়ার্ড হয়ে গেলে তখন হলো তারা ভ্যাকেশনে যান, ভ্যাকেশনে যান, ক্যাম্প ডেভিডে যান, বিভিন্ন জায়গায় তাদের ভ্যাকেশনের জায়গা আছে। ইউএস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট থাকা অবস্থায় হলো তারা ভ্যাকেশনে কাটান, দুনিয়ার যার, সারা দুনিয়া যার নেতৃত্ব দিতে হয়, মাথায় যার দুনিয়া আছে তিনি। আমার নিজের কথাই আমি বলি আপনাদের সাথে, অকপটে বলছি, কাজ করতে করতে 2-3-4 মাস কাজ করার পরে আমার মাথার কাজ করে না, 2-4 দিন যদি অবসরে যে ফ্যামিলি নিয়ে যে কোথাও ভ্যাকেশনে কাটিয়ে আসি, আমি ভ্যাকেশনে সবচেয়ে বেশি কাটাই হলো নায়াগারা ফলসে, নায়াগারা ফলসে এম্বেসি সুইটের একদম 40-20 তলা উপরে রুম নিয়ে নেই, ফলস ভিউ দেখা যায়, সেখান থেকে 2-1 দিন থেকে মাথাটা দেখা যায় যে একটু ফ্রি হয়ে গেছে, আবার 2-3 মাস ব্যাটারি চলে। আমার নিজের কথাই আমি আপনাদের কাছে বললাম। তাহলে উনি হুজুর মানুষ কেন রিসোর্টে গেল? গতকালকে একটা গ্রোসারিতে বাজার করতে গিয়েছে, তারাও এই গীবত শুরু করেছে, হুজুর মানুষ কেন রিসোর্টে যাবে? হালাল স্ত্রী নিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন এবং লটারি করেছেন, লটারি করে যেতেন। এই লটারি হালাল। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, ইউনুস আলাইহিসসালাম যখন নাকি আল্লাহর নির্দেশ ব্যতিরেকে হিজরত করছিলেন, তখন সমুদ্রে যাত্রী, নৌকার যাত্রী বেশি হয়ে গিয়েছিল, 2-1 জনকে ফেলে দেওয়ার প্রয়োজন ছিল সবার জীবন বাঁচানোর জন্য। কাকে ফেলে দেওয়া হবে? ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, ইউনুস আলাইহিসসালামের শরীয়ত অনুযায়ী লটারি করা হল, 3 বার লটারিতে ইউনুস আলাইহিসসালামেরই নাম উঠেছিল। সুতরাং এই লটারি বৈধ, নবী আলাইহিস সালাতাম স্ত্রীদেরকে নিয়ে গেছেন, এই লটারি বৈধ, কোন স্ত্রীকে নিয়ে যাবেন? শুধু টাকা পয়সার যেগুলো লেনদেন আছে সেই লটারি হল হারাম। হজরত আয়েশার নাম উঠল বনী মুস্তালিকার যুদ্ধে। হজরত আয়েশা প্রতিবেশীর কাছ থেকে একটা স্বর্ণের হার ধার নিয়ে গেলেন। যুদ্ধে থেকে ফেরার পথে কাফেলা এক জায়গায় রাত্রি যাপন করলেন। শেষ রাতে তিনি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে গলার হারটা হারিয়ে ফেলেছেন এবং তার বয়স সেই সময় অল্প ছিল, সফর সম্পর্কে মরুভূমির সফর সম্পর্কে অভিজ্ঞতাও কম ছিল, এই জন্য হার খুঁজতে খুঁজতে পুরা কাফেলা যাত্রা শুরু করে দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা বুদ্ধিমতী ছিলেন, তিনি চিন্তা করে দেখলেন যে আমি একজন মহিলা মানুষ, এ রাতে কোন দিকে না কোন দিকে যাব, অর চেয়ে ভালো সবাই যখন চলে গেছে এখানেই বসে থাকি, সামনে মঞ্জিলে গিয়ে আমাকে না পাইলে হুজুর লোক পাঠিয়ে খুঁজে নিয়ে যাবেন। তিনি সেখানে বসে রইলেন। রাতের মলায় হাওয়া, শেষ রাতের মলায় হাওয়া, সফরের দীর্ঘ ক্লান্তি, হযরত আয়েশা ঘুমিয়ে গেলেন। নবী আলাইহিসসালাম অনুসন্ধানী কিছু সাহাবিকে নিয়োগ করে রেখেছিলেন যে সবাই চলে যাওয়ার পরে অনুসন্ধান করে দেখবা যে এখানে কেউ কিছু ফেলে গেছেন কিনা, তে ফেলে গেছেন কিনা এটা দেখার জন্য। এই জন্য সেই সাহাবি এসে, চাঁদনী রাত ছিলেন, তিনি দেখেন যে একজন মহিলা শুয়ে আছেন। পর্দার আয়াত নাজিল হওয়ার আগে হযরত আয়েশাকে তিনি দেখেছেন, সেই জন্য ফেসটা বড় পরিচিত। তিনি দেখার সাথে সাথে চিনতে পেরেছেন ইনি হলেন হযরত আয়েশা। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেই তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছেন, ওনার ঘুম ভেঙে গেছে। এরপরে শেষ পর্যন্ত উনি উটের হাওদাজে উঠি আর একটি কথাও বলেননি, আম্মা জান উপরে বসে গেছেন, তিনি লাগাম ধরে সামনের মঞ্জিলে টেনে নিয়ে আসছেন উটকে। এই ঘটনাকে কেন্দ্র করে মুনাফিকরা পানিকে ঘোলা করে ফেলল, বিরাট পানি ঘোলা হয়ে গেল। পানি যখন ঘোলা হয়ে গেল, এর সাথে কিছু নব মুসলমানও জড়িত হয়ে গেল। নবী আলাইহিসসালামও কিছু বুঝে উঠতে পারছেন না, তিনি বাপের বাড়িতে পাঠিয়ে দিলেন। মাসের ঊর্ধ্বে এভাবে চলে গেল। হযরত আয়েশা সিদ্দিকার থেকে হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, আর কিছুদিন থাকলে হয়তো আমার মৌত হয়ে যেত। শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করে মুনাফেকদের ষড়যন্ত্রকে ফাঁস করে সূরা নূরের ১১ নম্বর আয়াত থেকে ১০টি আয়াত নাজিল করলেন। এই ১০টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তি, যে সমস্ত মুনাফিকিনরা এই অপবাদে মূল ভূমিকা রেখেছিল তাদের শাস্তি, এবং মোমেনদেরকে আল্লাহ পাক সতর্ক করেছেন, নসিহত করেছেন। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমাদের মধ্য হতে যারা নাকি এই অপবাদের ঘটনায় অগ্রণী ভূমিকা, বড় ভূমিকা রেখেছে, লা তাহসাবুহু শাররাল লাকুম, এটাকে তোমরা অকল্যাণ মনে করো না, বাল হুয়া খায়রুল লাকুম, বরং মুসলমানদের জন্য এটি কল্যাণকর হয়েছে। সেটি কি কল্যাণকর? যে একটি নারীর সতীত্বের সার্টিফিকেট আল্লাহ পাক দান করেছেন, আর মুনাফিকদের গোমর আল্লাহ পাক ফাঁস করে দিয়েছেন। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি, আর প্রত্যেক ব্যক্তি যতটুকু অপরাধ করেছে সেই অনুযায়ী সে গুনাহ কামাই করেছে। ওয়াল্লাযি তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম, আর যে অগ্রণী ভূমিকা পালন করেছে তার জন্য বড় ধরনের শাস্তি রয়েছে। এরপরে আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন, লাউলা ইদ সামিআতুমুহু যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, লাউলা ইদ সামিআতুমু, কেন তোমরা যখন শুনেছিলে তখন এ কথা বললে না, কেন তোমরা তোমাদের মুমিন নারীর উপর, মুমিন পুরুষের উপর তোমরা সুধারণা রাখলে না যখন এই অপবাদ শুনেছিলা। ওয়াকালু হাযা ইফকুম মুবিন, কেন তারা বলল না যে এটা হলো প্রকাশ্য একটি হলো অপবাদ? তাহলে বোঝা গেল যে কোনো একজন মোমেনের এই ধরনের মিথ্যা ঘটনা যদি আমরা শুনি তখন সেই মোমেনের প্রতি আমাদের হলো সুধারণা রাখতে হবে। দেখুন, মামুনুল হক আমি তাকে ছাত্র জীবন থেকেই চিনি। আমার ছাত্র জীবনে তার বাবার কাছে আমি কিছুদিন হাদিস পড়ার জন্য গিয়েছিলাম, তিন মাস ছিলাম। এই তিন মাসে মামুনুল হক আমার ক্লাস ফ্রেন্ড ছিলেন, আমি তাকে বাল্যকাল থেকেই চিনি। ছাত্র জীবনে যতটুকু দেখেছি তিন মাসের অবজারভেশনে, সে একজন সৎ, যৌবনের যখন নাকি একদম ভরা যৌবন ছিল, তখনও তার আখলাক চরিত্র আমরা ভালো বলেই দেখেছি। সুতরাং তার বৈধ স্ত্রীকে নিয়ে যদি কেউ কোথাও বেড়াতে যান, এটাকে কিভাবে আপনি খারাপ চোখে দেখবেন? বৈধ স্ত্রীকে নিয়ে গেছে। দেখুন, দুনিয়ার কেউ, এই যে আপনারা আমরা ভ্যাকেশনে যাই, দুনিয়ায় সফরে যাইতে কেউ, কোনো হোটেলে যাইতে কোনোদিন কেউ কোনোদিন কাবিননামা নিয়ে গেছি? আমরা কাবিননামা কেউ নেয় না, এটা দুনিয়ার নীতি না। যারা কাবিননামার প্রশ্ন করেছেন, তাদের বাবা মা, তাদের বোন ভগ্নিপতি কোথাও গেলে কাবিননামা নেয় কিনা তাদের কাছে প্রশ্ন রেখে দিলাম, জিজ্ঞেস করেন যে বাবা মা আপনারা যে ভ্যাকেশনে যান, বিভিন্ন জায়গায় বেড়াতে যান, কাবিননামা নেন? বাংলাদেশে এই সিস্টেম আছে, দুনিয়াতে এই সিস্টেম আছে, কেউ বেড়াতে গেলে, রিসোর্টে গেলে, হোটেলে গেলে কাবিননামা নিয়ে যায়? আলাইয়াদু বিল্লাহ, এগুলো হলো সব শয়তানি আর বদমাশি। একটি আলেমকে হে প্রতিপন্ন করার জন্য একটি গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত এটি। এরপরে দ্বিতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মোমেনদেরকে, নসিহত করে, তোমরা ভালো ধারণা রাখবা, এই বদমাশ শয়তান দুরাচারীরা অপরাধীরা যাই করুক, তোমরা সুধারণা রাখবা। এরপরে আল্লাহ পাক বলতেছেন, লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা, কেন তোমরা এই অপবাদ দেওয়ার আগে চারজন সাক্ষী উপস্থিত করতে পারলা না? ফাইদ লাম ইয়াতু বিশুহাদা, যদি তারা এই সাক্ষী উপস্থিত করতে না পারে, ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, তারা আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসাবে গণ্য হবে এবং কিয়ামতের দিন মিথ্যাবাদীদের কাতারে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। সুতরাং তিনি কসম খাচ্ছেন। এরপরে বৈধ স্ত্রী, দেখেন আমি আজ থেকে এক বছর আগেই জানি মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী আছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামারা সবাই জানেন যে ওনার দ্বিতীয় স্ত্রী আছেন। বহু ওলামা ইকরামের একাধিক স্ত্রী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন। এটা আমি কাউকে উৎসাহ দান করছি না, আবার মনটা আবার খেপবেন না আমার উপরে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়েজ করে দিয়েছেন। আল্লাহ যে জিনিসকে জায়েজ করেছেন, সেই জিনিসকে হারাম করার, অপরাধ মনে করার ক্ষমতা পৃথিবীর কাউকে আল্লাহ পাক দেন নাই, আমাকেও দেন নাই, কোনো বোনকেও দেন নাই, কোনো নবীকেও দেন নাই। আল্লাহ যে জিনিসকে হালাল করে দিয়েছেন, সুতরাং উনিও ওনার সাধ্য আছে, সামর্থ্য আছে, উনি হয়তো সুন্নতের নিয়াতে এই কাজ করে থাকতে পারেন, কিন্তু এটা বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামাদের সবাই জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা নাকি এ ধরনের অপবাদ দিবে আর সাক্ষী উপস্থিত করতে পারবে না, ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। এরপরে আল্লাহ পাক আরো নসিহত করছেন, ইত্তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলমু ওয়া তাহসাবুনাহু হাইয়িনা। ইদ তালাক্কাউনাহু, যখন একে মুখে মুখে ছড়াচ্ছিলে এবং মুখে এমন বিষয় উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের নেই, ওয়াতাহসাবুনাহু হাইয়িনা, তোমরা একে সহজ মনে করেছ, খুব সহজ মনে করেছ, ওহুয়া ইনদাল্লাহি আযীম, তোমরা সহজ মনে করলেও আল্লাহ পাকের কাছে হলো এটি বড় মারাত্মক অপরাধ। ওলাউলা ইন সামিতুম, মোমেনদেরকে আল্লাহ পাক, যখন তোমরা এই ঘটনা শুনেছো, কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা, আমাদের কোনো অধিকার নেই, আমরা দেখি নাই, শুনি নাই। আজকে দুনিয়াতে টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে গেছে, যে কোনো মানুষের কথাকে, তার ভাষণকে, সব কিছুকে এডিট করা যায়, একদম হুবহু কেউ ধরতেও পারবে না, এডিট করা যায়। তোমরা একে কেন তোমরা বললে না, মা কোন উলানা আন্না তাকাল্লামে বিহাদা, আমরা এই ব্যাপারে কথা বলতে সক্ষম নই। সুবহানাক, আল্লাহ সমস্ত দুর্বলতা অপরাধকতার থেকে পবিত্র। হাদা বুহতানুন আযীম, এটা হলো একটি গুরুতর অপবাদ। ইয়াইদুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে নসিহত করছেন, আনতাউদু লিমিসলিহি আবাদান, আর ভবিষ্যতে যেন কখনোই এই ধরনের কোনো ঘটনা তোমরা পুনর্বৃত্ত না করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়াইয়াবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি ওয়াল্লাহু আলিমুন হাকীম, এরপরে আল্লাহ পাক বলছেন সমস্ত মানব জাতিকে, এতক্ষণ হযরত আয়েশা সিদ্দিকার ঘটনা গেল, ইন্নাল লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া আল ফাহিশাতু ফিল লাযীনা আমানু, যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, ব্যভিচারের আলোচনা প্রসার লাভ করুক। লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে, ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও শাস্তি হবে আখিরাতেও শাস্তি হবে। সুতরাং একজন মানুষ, একজন শীর্ষ পর্যায়ের আলেমে দিন, মুহাদ্দিস এবং করিম ইবনুল করিম, যার পিতা সুযোগ্য, পিতার সুযোগ্য সন্তান, তাকে নিয়ে হলুদ সাংবাদিকরা, ইয়েলো জার্নালিস্টরা, ইয়েলো পত্রিকাগুলো, হলুদ পত্রিকাগুলো, ইসলাম বিদ্বেষী খোদার দুশ্মন পত্রিকাগুলো যেভাবে মিথ্যাচার করেছে এবং একের পর এক তাদের মিথ্যাচার বেরিয়ে এসেছে, এটা হলো ওই কারুনের ষড়যন্ত্রের অংশ, আর মদিনার মুনাফিকদের সেই ষড়যন্ত্রই হলো অংশ। এটা নতুন কিছু নয়, এ ধরনের ঘটনা আরও ঘটবে পৃথিবীতে। আমি যদি জড়িয়ে যাই এ ধরনের মিথ্যায়, তখন হলো আমি অপরাধী হয়ে যাব। আমার সবচেয়ে বড় দুঃখ লেগেছে এই 71 টিভি, সময় টিভি, এগুলো যে ইসলাম বিদ্বেষী এবং অপরের পয়সায় যে মুসলমানদের ধ্বংসের যে দালালি করে, এটা আর কোনো মুসলমানের বোঝা বাকি নেই। সামান্যতম মুসলমান ইমান যার আছে সেও জানে, একটা বাচ্চা ছেলেও জানে এটা, তারা এই অপবাদ দিয়েছে এবং বড় মজা পেয়েছে, তারা মজা পেতে থাকো। ইনশাআল্লাহ দুনিয়াতেই এর শাস্তি পাবা, আখিরাতেও পাবা। সবচেয়ে বড় আমার দুঃখ লেগেছে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সংসদে দাঁড়িয়ে যে মিথ্যাচার করেছেন, এটা হলো সবচেয়ে বড় আপত্তিকর। দেখুন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তার সম্মান বজায় রেখে বলতে চাই, আপনি বেশ কয়েকটি মিস্টেক করে ফেলেছেন, আপনি আর 71 টিভি এক নন। এক নম্বর হল, আপনি তাহকিক না করে, যাচাই বাছাই না করে মিথ্যা কথাকে সংসদের মতো পবিত্র জায়গায় বর্ণনা করেছেন, এটা আপনার জন্য মারাত্মক অপরাধ বলে বিবেচিত হয়েছে। একটি মানুষের, আপনি নারী হয়ে একটি নারীর সম্মানহানি করেছেন, যার বৈধ শরীয়ত সম্মত বিবিকে আপনি চালিয়ে দিয়েছেন বিউটি পার্লারের এক সুন্দরী রমণী বলে। তাহলে আপনি না নারী, একটি নারীর ইজ্জত যদি আপনার কাছে না থাকে তাহলে অন্য পুরুষের কাছে থাকবে? একজন আলেমকে সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে আপনি বেইজ্জতি করেছেন মিথ্যা কথার উপর ভিত্তি করে, অপবাদ দিয়েছেন আল্লাহর পরিভাষায়, আপনি নিজেও ফাসিক হয়ে গিয়েছেন। এরপরে আপনি যেমনেই ক্ষমতায় আসেন, তাহাজ্জুতের সময়ের ভোটে আসেন আর যেমনেই আসেন, আপনি শুধু শেখ হাসিনা নন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, থার্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রির, আপনার রাষ্ট্রের অভিভাবক,
আপনার দায়িত্ববোধ থাকা উচিত। আপনি চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। আর 6 নম্বর হল, এটি একটি সমস্ত মানুষ এটি বিশ্বাস করে, যার মাঝে ইমান আছে সেও বিশ্বাস করে, এমনকি রাষ্ট্রীয় যারা বাংলাদেশে ক্ষমতা আছেন তাদের দলেরও হাজার হাজার নারী পুরুষ বিশ্বাস করে। এটা হলো একটা গভীর ষড়যন্ত্র, ষড়যন্ত্রেরই অংশ। দেখুন, অনেকে ঢালাওভাবে আওয়ামী লীগের ভাইদেরকে গালি দিয়ে থাকেন। আওয়ামী লীগের ভাইদের মধ্যে, বোনদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, বিবেকবান আছে, দিনদার মানুষ আছে, প্রত্যেকটা দলেই ভালো মন্দ মানুষ থাকে, তারাও কিন্তু এটা মনুক্ষুণ্ণ হয়েছেন। এই জন্য আমি জানি আমার এই কথা আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছবে না। যদি কোনোদিন পৌঁছে, আমি আপনাকে জোরহাতে অনুরোধ করি, আপনি ইচ্ছা করলে এই ব্যাপারটাকে ধামাচাপা দিতে পারেন 1-2-তে। একজন আলেমের ইজ্জতকে আপনি রক্ষা করতে পারেন, আপনি পারেন মামুনুল হকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রকারীদেরকে আপনি শাস্তির আওতায় আনতে পারেন। আপনি কি করবেন এটা আপনার হল নিজস্ব বিবেকের কাছে এই প্রশ্ন রেখে দিলাম। আপনি কি করবেন? আপনি অন্যায়ের পথেই অন্যায়কে সমর্থন করবেন, নাকি ইনসাফপূর্ণ একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন? এটি হল আপনার বিবেচ্য বিষয়। এই জন্য যে সমস্ত ভাই বোনরা এই মিথ্যে গুজবে আপনারা কান দিয়েছেন, তাদেরকেও আমি নসিহত করি, তাদেরকেও অনুরোধ করি, দেখুন প্রত্যেকটি মানুষের একটি প্রাইভেট লাইফ থাকে। আমার পারিবারিক জীবন হল আমার প্রাইভেট লাইফ। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার বিবি আছে, তাদের সঙ্গে আমি সময় কাটাতে আমি বিভিন্ন জায়গায় যেতে পারি এবং আমি নিজে যাইও, এবং আপনাদেরকে উৎসাহ দেই আমি বিভিন্ন বয়ানে, যে বাচ্চা কাচ্চা নিয়ে বিবিদেরকে নিয়ে মাঝে মাঝে আপনারা বিভিন্ন পার্কে যান, নায়াগ্রাতে যান, যেখানে নাকি কোনো বিচে যদি উলঙ্গপনা না থাকে সেখানে তাদেরকে নিয়ে যান, তাদের মাইন্ড বড় হবে, মাইন্ডটা ফ্রেশ হবে। এক ঘরে থাকতে থাকতে এই বাচ্চাগুলোও হলো মেন্টালি সিক হয়ে যাচ্ছে, মহিলারাও মেন্টালি সিক হয়ে যাচ্ছে, পুরুষরা প্রত্যেক দিন কাজে যান, মসজিদে আসেন, বাজার ঘাটে যান, মা বোনরা তো এই সুযোগ পান না, একই ঘরে একজন মানুষ কতক্ষণ থাকা যায়। এগুলো আমাদের বিবেক করা লাগবে। সেই জন্য আপনারা এ সমস্ত গুজবে কান দিবেন না, আর শুনে রাখবেন। দেখেন, আলেমদের কথা মানুষ সময় মতো শোনে না, যখন সব কিছু হারিয়ে যায় তখন শোনে। এই ধরনের বহু সতর্ক বাণী আরব বিশ্বের শীর্ষস্থানীয় ওলামা ইকরাম প্যালেস্টাইনিদেরকে দিয়েছিলেন, কিন্তু সেই সময় প্যালেস্টাইনিরা শোনে নাই। আমরাও আপনাদেরকে বলছি, 90%-এর ঊর্ধ্বে যে দেশে মুসলমান, সে দেশ আজকে মুসলমানদের হাতে নাই, সে দেশ পরিচালিত হচ্ছে অন্যের দ্বারা, এবং গভীর ষড়যন্ত্র হচ্ছে যে উগ্রবাদী হিন্দুত্ববাদ রামরাজ্য কায়েমের এক গভীর ষড়যন্ত্র হচ্ছে। এটা আপনাদের আজকে বিশ্বাস হবে না, হবে যখন সব হারিয়ে যাবে তখন আপনাদের বিশ্বাস হবে, তখন আর হাহুতাশ করেও লাভ হবে না। ওলামায়ে কেরামরা এই জন্যই সতর্ক করেন, তারা বুঝতে পারে, ইতিহাস জানে, ইতিহাস থেকে শিক্ষা, এবং সাইন দেখেই বোঝা যায় যে এই দোকানে কি আছে, একটি মানুষের অ্যাটিচিউড দেখেই বোঝা যায় যে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, কোন দিকে এগুচ্ছে। এই জন্য আমাদের দেশের আকাশে এক ঘন কালো মেঘ জমাট বেঁধেছে। আমরা বিদেশে আছে বলে যে আমরা একদম দেশকে ভুলে গেছি তা নয়, আমাদের নারী পোতা আছে সেখানে, আমাদের আত্মীয় স্বজন ভাই বোনরা সেখানে আছেন, আমার দাদা দাদি মা বাবার কবর আছে সেখানে। সুতরাং ওই মাটিকে কখনোই আমরা ভুলতে পারব না, ওই মাটির কল্যাণ শুনলে আমরা খুশি হই, ওই মাটির অকল্যাণ জড়িত কোনো কিছু শুনলে মনে বড় কষ্ট লাগে। এই জন্য বিবেকের তাড়নায় আজকে কিছু কথা আপনাদের সামনে বললাম, এটাকে আপনারা কেউ আবার পলিটিক্যাল রং দিয়ে এদিক সেদিক করার চেষ্টা করবেন না। আমি আগেই বলেছি, আমি দীর্ঘদিন যাবৎ ছাত্রজীবন থেকে আমি দেশের বাইরে বাংলাদেশের পলিটিক্সের পাও বুঝি না আমি, কিন্তু কিছুটা বিবেক আছে, সত্য মিথ্যা যাচাই করতে পারি। একজন আলেমের চরিত্র নিয়ে, ফ্যামিলি লাইফ নিয়ে মিথ্যা অপবাদে জড়িয়ে কেউ নিজের দুনিয়া আখেরাতকে বরবাদ করার চেষ্টা করবেন না, বরং হল আলেমের সঙ্গে ভালো সম্পর্ক রেখে জান্নাতের মানুষদের অধিকারী হওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আজকে একটি শোক সংবাদ আছে, খন্দকার শাহাদত হোসাইন তিনি কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন, আর অসুস্থ আছেন আমাদের মফিজ ভাইয়ের বড় ভাই মনসুরুল ইসলাম খান ফিরোজ, তিনি কোভিড আক্রান্ত হয়েছেন, তাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম ওয়া হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা দীর্ঘ সময় যাবৎ ইয়া আল্লাহ যে সমস্ত আলোচনা করেছি, যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও। রব্বুল আলামিন, আমাদের পুরা জাতিটাকে তুমি হেদায়েত দান করো। ইয়া আল্লাহ, আমাদের জাতিটাকে ইয়া আল্লাহ তুমি এক ও নেক বানিয়ে দাও, এক প্ল্যাটফর্মে এনে দাও। ইয়া আল্লাহ, আমাদের মাতৃভূমি নিয়েই শুধু নয়, সারা পৃথিবীর মুসলিম জাতি নিয়ে যে ধরনের গভীর ষড়যন্ত্র হচ্ছে, মুসলিম জাতিকে এটি বোঝার তৌফিক দান করো। ঐক্যবদ্ধ হয়ে শত্রুদের চক্রান্তকে নস্যাত করার তৌফিক মুসলিম জাতিকে তুমি দান করো। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি আল্লাহ আমাদের যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম কবরবাসী হয়ে গেছেন তাদের কবরে আদাব মাফ করে দাও, কবরকে বেহেশতের গুলজার বানিয়ে দাও, কবরকে নূরে নূরান্বিত করে দাও, কবরকে ইয়া আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ইলাহাল আলামিন, রব্বুল আলামিন, বিশেষ করে খন্দকার শাহাদত হোসাইন তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তার কবরে আদাব মাফ করে দিও। আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদের সেহাতে কামিলা হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ, যার নাম নেওয়া হয়েছে তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন, তাকে সেহাতে কামিলা হায়াতে তৈয়বা দান করো। আরও অনেক ভাই বোনরা আছেন আল্লাহ, যারা নাকি আল্লাহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন, তাদেরকে আল্লাহ দারু শেফা থেকে শেফা দিয়ে দাও। রব্বুল আলমিন, আল্লাহ মুসলিম জাতিকে আল্লাহ হারানো ঐতিহ্যে ফিরে আসার তৌফিক দান করো। কোরআন এবং সুন্নার রজ্জুকে সামনে নিয়ে আল্লাহ সমস্ত মুসলিম জাতিকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করো। মুসলিম জাতির জন্য আল্লাহ একজন হযরত ওমরের মতো একজন নেতা, ওমর বিন আব্দুল আজিজের মতো একজন নেতা মুসলিম জাতিকে তুমি ভিক্ষা দিও, যার নেতৃত্বে তাম দুনিয়ার মুসলমানরা আল্লাহ এক ও নেক হয়ে যেতে পারেন, সে তৌফিক তুমি দান করো। ইলাহাল আলামিন, রব্বুল আলামিন, আল্লাহ আমাদের দেশে যে আল্লাহ অস্বস্তিকর অবস্থা বিরাজমান, রব্বুল আলামিন তুমি আমাদের দেশবাসীকে হেফাজত করো। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, ভিক্ষা চাই, পানা চাই। আল্লাহ তোমার নবীর আল্লাহ উম্মতদেরকে আল্লাহ তুমি মুশরিকদের দাসে পরিণত করো না, মুশরিকদের গোলামে তুমি পরিণত করো না। আল্লাহ যেই দেশের আল্লাহ উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত লক্ষ লক্ষ আল্লাহ হাফেজে কোরআন সারাদিন কোরআন তেলাওয়াত করছে, লক্ষ লক্ষ মসজিদ থেকে পাঁচ অক্ত আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, রব্বুল আলমীর ওই ভূখণ্ডটাকে আল্লাহ তুমি আল্লাহ মোমেনদের জন্য একটি দুর্গ বানিয়ে দাও। যারা বুঝতেছেন না তাদেরকে বুঝ দান করো, তাদেরকে হেদায়েত দান করো। আমরা কারো বিরুদ্ধে আল্লাহ বদ্দোয়া করি না, আল্লাহ প্রত্যেককে তুমি আল্লাহ হেদায়েত দিয়ে দাও, সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আর কারো ভাগ্যে যদি একান্ত হেদায়েত না থাকে, রব্বুল আলমিন তুমি তাকে আল্লাহ কওমে আদের মতো, কওমে সামুদের মতো, কওমে লুত, কওমে ফিরআউনের মতো হালাক করে জমিনকে তুমি জুলুম মুক্ত করে দাও। আল্লাহ তুমি মুজলুম মুসলমানদের উপর রহম ও করমের ফয়সালা করে দাও, তমাম দুনিয়ার আল্লাহ মজলুম মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি হারামাইন শরীফাইনকে হেফাজত করো। আল্লাহ তমাম দুনিয়ার মসাজিদগুলোকে তুমি খুলে দাও। আল্লাহ আনে ওয়ালা রমাদানকে মুসলিম জাতির জন্য আল্লাহ খুশির রমাদানে পরিণত করে দাও, গুনাহ মাফের রমাদানে পরিণত করে দাও। রব্বুল আলামিন আমাদের ভ্রাতৃত্ব বোধকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস পর্যন্ত টিকিয়ে রেখো, আমাদের ইসলামিক সেন্টারকে তুমি কবুল মঞ্জুর করো। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলি ওয়াসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। সম্মানিত সুধী, আপনাদের সামনে একটি অ্যানাউন্স জরুরি ঘোষণা দিচ্ছি। সেটি হলো, আপনারা প্রত্যেকেই জানেন টরন্টোতে কোভিডের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে, আগামীকাল থেকে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। না জানি রমাদান পর্যন্ত আবার গভর্নমেন্টের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত এসে যায়। এখন পর্যন্ত যে সিদ্ধান্ত আছে এই অনুযায়ী আমরা বিল্ডিংয়ের অকুপেন্সি অনুযায়ী আমরা 105 জনের নামাজের ব্যবস্থা করতে পারি। আমাদের মুসল্লি কয়েক শত, সেই জন্য 105 জনকে কাকে বাদ দিয়ে কাকে আমরা তারাবির নামাজের জন্য সুযোগ দান করব। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মসজিদে আমরা 15 দিন করে দুটি তারাবি হবে, দুই সেশনে খতমুল কোরআন হবে। প্রথম 15 দিনে যারা আসবেন তারা পরের 15 দিনে আসবেন না, পরের 15 দিনে যারা আসবেন তারা প্রথম 15 দিনে আসবেন না। ইনশাআল্লাহ প্রত্যেকের যেন একটি করে খতমুল কোরআন তারাবির নামাজে হয়ে যায়, আর বাকি দিনগুলো তারা ফ্যামিলির সাথে গতবারের মতো আমরা বাড়িতে নামাজ পড়ে নেব। এই জন্য আমরা রেজিস্ট্রেশনের জন্য ওপেন করে দিয়েছি, আমাদের ওয়েবসাইটেও রেজিস্ট্রেশনের ফর্ম আছে। যারা নামাজ তারাবি সালাতুত তারাবিতে অংশগ্রহণ করতে চান তারা আপনি মেহরবানি করে রেজিস্ট্রেশন করবেন অথবা ফিজিক্যালি মসজিদে এসে করে যাবেন। আমরা এই সপ্তাহে ইনশাআল্লাহ ফাইনাল ডিসিশন নিয়ে নেব। আর কে কোন জামাতে নামাজ পড়বেন এটা লটারির মাধ্যমে ইনশাআল্লাহ নির্ধারিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আর মা বোনদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছে, যেহেতু জায়গার সংকলন না হওয়ার কারণে এই বছরও মা বোনদেরকে আমরা জায়গার ব্যবস্থা করতে পারছি না, শুধু আমরা না, কোনো মসজিদই পারছে না। এই জন্য মা বোনরা আপনারা মনক্ষুণ্ণ হবেন না, আপনাদের জন্য গত বছরের মতো ইনশাআল্লাহ ইফতারের পূর্বে ইনশাআল্লাহ খতমুল কোরআনের ব্যবস্থা থাকবে, এটা সোশ্যাল মিডিয়াতে এবং টেলিভিশনের মাধ্যমে। আপনারা সেখান থেকে এক খতম শুনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।